তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরেই রবিউল আউয়ালকে কেন্দ্র করে উপলক্ষে আলহামদুলিল্লাহ এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়মিতভাবে, ধারাবাহিকভাবে আপনারা দেখছেন। অন্যান্য দিনের মতো আজকের অনুষ্ঠানও কোরআনে পাকের তেলাওয়াত শুনব, এরপরে হামদে বারী তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। এবং আজকের বিষয় সম্পর্কে আপনারা চাইলে আমাদেরকে কল এসএমএস করতে পারবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান দেখি, কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, আমরা স্ক্রিনেও আমাদের দৃষ্টি রাখবো যাতে করে এর তর্জমাও আমরা দেখতে পাই, শুনতে পাই ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون।
আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে এক তো মানুষকে সতর্ক করেছেন, এবং আল্লাহ তাবারক তাআলা হুশিয়ার, যেটাকে বলে সতর্ক, সাবধান হওয়ার জন্য, কত সুন্দর কথা এখানে আল্লাহ তাআলা, হয়তো আপনারা স্ক্রিনও দেখেছেন, এবং আমি ইচ্ছা করলে তাদের ঘরে বসা অবস্থায় তাদের আকৃতিগুলোকে বিকৃত করে দিতাম, তখন তারা না আগে যেতে পারত না পিছনে ফিরে আসতে পারত। আল্লাহ তাবারক তাআলা সেটা করেননি, দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য অসংখ্য দিক নির্দেশনা দিয়েছেন, অসংখ্য বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা অলসতার কারণে, অবহেলার কারণে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, টাকার ভালোবাসায় পড়ে, অর্থের ভালোবাসায় পড়ে, আমরা কিন্তু এই কোরআনে পাকের রূপরেখা ভুলে বসেছি, কোরআনে পাকের হুকুম হাকামগুলো আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, আরও দয়া করুক যেন আমরা কোরআনের দিকে ধাবিত হতে পারি, কোরআন যে হুকুমগুলো করেছে, যে দিক দিয়েছে, সেই মোতাবেক যেন আমরা চলতে পারি। আজকের খুবই চমৎকার একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাবারক তাআলা, এ নিয়েও আলোচনা শুনব আর আমল করারও আমরা চেষ্টা করব। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি, আল্লাহ তাবারক তাআলা নবী রসুলদের আগমনের পথ বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আখিরি নবী, শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। যদিও বা আপনারা কখনো কখনো শুনে থাকেন কেউ নবী দাবি করছে, সে হলো কাজ্জাব, মিথ্যাবাদী, মিথ্যা নবী দাবিদার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না, এটা আল্লাহ তাবারক তাআলার ঘোষণা কোরআনে পাকের মধ্যে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, আমি হলাম সর্বশেষ নবী। নবীদের রাস্তা, নবী রসুলদের আশা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, আমার নবী আখিরি নবী, এখন এই উম্মতের সংশোধনের জন্য আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে ওলিদেরকে দুনিয়াতে পাঠান, যারা দিনের খেদমত করে, মানুষের মধ্যে যে ভুল প্রথাগুলো চালু হয় বা খারাপ কোনো বিষয়গুলো মানুষের মধ্যে ঢুকে যায় বা গুনাহে সমাজ জর্জরিত হয়ে যায়, এমন একটা অন্ধকারের মধ্যে আল্লাহ তাবারক তাআলা তার কিছু প্রিয় বান্দাকে পাঠান। আর তারা দুনিয়াতে এসে একমাত্র উদ্দেশ্যই তাদের মানুষের সংশোধন, এই এর পিছনেই তারা লেগে থাকেন। এ বিষয়ে আমরা অনেক সময় শুনেছি যে আল্লাহ তাবারক তাআলার অলিগণের কারামত সত্ত্ব, তাদের এমন তাসির থাকে, তাদের ইখলাস এমন থাকে, তাদের ক্ষমতা এমন থাকে, তাদের পাওয়ার এমন থাকে, তাদের দৃষ্টিশক্তি এমন থাকে যা আল্লাহ তাবারক তাআলা তাদেরকে দান করেন। আর আজকে ওই সকল আউলিয়ে কেরাম আল্লাহ তাআলা নেক বান্দাদের মধ্যে থেকে একজনের আলোচনা করব, যার ব্যাপারে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা শুনলে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন, অনেক কিছু জানতেও পারবেন। হযরত সাইয়েদুনা আসির রিসাকতি রাহমাতুল্লাহি তাআলার বাণী আমরা শুনব, তিনি রাহমাতুল্লাহি তাআলাই কী ইরশাদ করেছেন, তার জীবনে নিয়েও কিছু আলোচনা করব, তার জীবনের কয়েকটা দিক নিয়ে কথা বলার চেষ্টা করব, তার আমল ইবাদত, তার ইলমে দিন অর্জন করা, নেকির দাওয়াত দেওয়া এবং তার কিছু বাণী নিয়েও আমরা আলোচনা করব। আজকের বিষয় শ্রী শক্তি রাহমাতুল্লাহি তাআলার বাণী। দর্শক শ্রোতা, আলোচনা একটু পরে যাই ইনশাআল্লাহ তাবারক তাআলা। মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, আগে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে নিয়েছি, হামদে বারি তাআলা শুনি, এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনা করব। আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি
হে খালিক খালিক মালিক মালিক রব মহান হান সুবহানাল্লাহ হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ মোরা ভিখা পেখি তোমার ফকির বাদশাহ,
সুবহানাল্লাহ
মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া, ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া,
সুবহানাল্লাহ
সাহায্য তুমি গরিবের, সাহায্য করি তুমি গরিবের, সহায়ক তুমি অসহায়ের, সহায়ক তুমি অসহায়ের, সবার তরে তব দর খোলা, সবার তরে তব দর খোলা,
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায়
সুবহানাল্লাহ
হে খালিক মালিক রব মহা হে খালিক মালিক রব মহান
সুবহানাল্লাহ
তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জুনায়েদ ভাইয়ের কণ্ঠে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার জিকির এবং হামদ প্রশংসাও শুনলাম। আল্লাহ তাবারকতাআলা জুনায়েদ ভাইকে সহ আমাদের সবাইকে সবসময় এভাবে করে আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে নিজের জিব্বাকে যেন জবানকে যেন ব্যস্ত রাখতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা আজকের যে বিষয় আমরা নিয়েছি সিরি শক্তি রহমতুল্লাহি তাআলার বাণী আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ তাবারকতাআলা শুনবো মোবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় এই মহান ব্যক্তির বিষয় তার বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাবারকতাআলা। চেষ্টা করব দর্শক আমলও করার জন্য নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাবারকতাআলা। আল্লাহওয়ালা ব্যক্তিদের যে আলোচনা হবে এ থেকে আমরা আমলও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে অনুষ্ঠানে আমাদের নূর হোসেন ভাই আছেন এবং ফজলে রাবি ভাই আছেন, তাদের থেকে একে একে করে আমরা অনুষ্ঠানে আলোচনা শুনবো। আগে নূর হোসেন ভাইয়ের কাছে আসতে চাই, কিছু কথা শুনি নূর হোসেন ভাই। আজকের বিষয় সিরি শক্তি রহমতুল্লাহি তাআলা এনার বাণীসমূহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ছিল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের যে আমাদের বিষয়বস্তু থাকে সকল বিষয়ে আমাদের শিক্ষণীয় আমলে বিষয়ে উদ্দীপনার বিষয়ে, তো ধারাবাহিকভাবে আজকে আলহামদুলিল্লাহ যে বিষয়ে আমরা আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি একজন আউলিয়া কেরামের জীবনী তার বাণী সমূহ। আল্লাহর ওলিরা ইনাদের পদাঙ্ক অনুসরণ করা, এটা আমাদের মতো যারা আমরা সাধারণ মুসলমান আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এটার মধ্যেই রয়েছে।
জি,
সফলতা দেখুন আমরা সকলেই তালাশ করি, সফলতা অর্জনের আমরা প্রচেষ্টা সকলেই আমাদের মধ্যে রয়েছে। প্রকৃত সফল তো আল্লাহওয়ালারা, তো তারা কিন্তু দুনিয়াতেও সফল আখেরাতেও সফল।
সফল
তো আমরা যদি তাদেরকে ফলো করি তাহলে আমাদের সফলতা আমাদের ধারকান্তে চলে আসবে। তো সেরকমই একজন সফল আল্লাহওয়ালা, আল্লাহর ওলি এবং আল্লাহ তাআলার দরবারে যিনি মকবুল রয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় ভাজন রয়েছেন, সিরি শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ওনার জীবনী থেকে যদি আমরা একটু আলোকপাত করি, ওনার পরিচিতি হিসেবে কিতাবের মধ্যে পাওয়া যায় যে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এসেছে শাইখুল ইসলাম আবু হাসান হযরত সিররি বিন মুগল্লিস শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ, এবং এটাও পাওয়া যায় হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলার শিক্ষক ও মামা ছিলেন।
আচ্ছা,
তো মাশাআল্লাহ ইনাদের যে তাল্লুক অর্থাৎ সম্পর্ক, দেখা যাচ্ছে যে অন্য আরেকজন বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহর বলি, প্রসিদ্ধ আল্লাহর বলি মারুফ কারকি রহমতুল্লাহ, তিনি একজন প্রসিদ্ধ আল্লাহর বলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা, অর্থাৎ উনি সিলসিলা কাদরিয়া যে কানেকশন রয়েছে সেই কানেকশনের সাথে তিনি রয়েছেন। তো সিরি শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে আমরা এটাও দেখতে পাই যে উনি একজন সৎ হালাল ব্যবসায়ী ছিলেন।
আচ্ছা,
তো ওনার যে নামের সাথে যে লকাব শক্তি এটার বিষয় এসেছে, তিনি প্রথম দিকে সখ্ত অর্থাৎ ছোটোখাটো যে পণ্য তিনি সেটা বেচা কিনা করতেন, বিক্রি করতেন, তো যার কারণে তাকে শক্তি বলা হয়। এই শক্তির শব্দটার মানাই হচ্ছে ছোটোখাটো, সখ থেকে শক্তি চলে এসেছে।
আচ্ছা, ছোটো পণ্য বিক্রি
করার কারণে। তো তিনি তার ব্যবসার মধ্যে তার একটা নীতি ছিল।
আসলে
আল্লাহ ওয়ালাদের নীতিটা এমন ছিল যে তারা এইভাবে করে তাদের চিন্তাধারাকে তৈরি করত যাতে করে মানুষের কোনো ক্ষতি না হয় এবং ওই কাজের মাধ্যমে আমার আল্লাহ যাতে খুশি হয়েছে। তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা চিন্তা করতেন।
সুবহানাল্লাহ,
আমরা তো আজকে নিজের ফায়দার জন্য চিন্তা করি না, যে যেভাবে হোক নিজের যতটুকু স্বার্থ আছে সেটাকে আমি উদ্ধার করে
অর্জন করি।
তো হযরত সিরিয় শক্তি রহমতুল্লাহ তাআলাই, তিনার একটা নীতি ছিল এরকম, তিনি যখন পণ্য বিক্রয় করতেন, যদি সেটা 10 দিনারের পণ্য থাকে সেখান থেকে তিনি আধা দিনার লাভ করতেন, একেবারে স্বল্প লাভ।
আল্লাহ আল্লাহ,
তো দেখুন আল্লাহ বলা ছিল। এমনি তো মানুষের একটা নিজাম হচ্ছে এরকম যে ভালো ব্যক্তি যারা, তারা তাদের যদি মাশাআল্লাহ তাদের সহচর্য যদি পেয়ে যায়, মানুষ তাদেরকে আরও বেশি দেওয়ার জন্য চেষ্টা করে, মহব্বত বলেন, ভালোবাসা বলেন, সব দিক থেকে। এটা আল্লাহ তাআলা অনেক বড় দয়া আল্লাহ ওয়ালাদের প্রতি। তো সিরিজ শক্তি রহমতুল্লাহ তাআলার কাছে যদি কেউ আসতো পণ্য বিক্রয়ের পর, যদি উনি আধা পয়সা তো লাভ করে নিত, কিন্তু কেউ যদি তাকে বেশি দিতে যেত সেটা তিনি নিতেন না।
আল্লাহ,
তার একটাই চিন্তাধারা যে আমি যতটুকু লাভ করবো অতটুকুই। অনেক বুজুর্গ রয়েছে জাকির ভাই, তাদের জীবনী থেকে পাওয়া যায় যে তারা যদি, এমন এক বুজুর্গ জীবনীতে আছে যে সে যদি 2 দিনার প্রতিদিন অর্জন করতেন, তিনি আর সারাদিন কোনো কর্ম করতেন না। কেননা তার এতটুকু চিন্তা যে এই 2 দিনার অর্জন করার পর আমার আর কোনো প্রয়োজন নেই, যথেষ্ট আচ্ছা, এরপরে যদি আমি করে ফেলি সেটা আমার জন্য দুনিয়া হয়ে যাবে, তখনই আমি আল্লাহ তাআলার শরণ থেকে গাফিল হয়ে যাব। তো এটা ছিল ওনাদের জেহেন চিন্তাধারা, যে জন্য ওনারা সবসময় আল্লাহকে রাজি খুশি করতে পেরেছেন।
জি,
তো সিরিজ শক্তি রহমতুল্লাহ তাআলার জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, যদি তার জীবনে আমরা আলোচনা করতে পারি, শিখতে পারি, পড়তে পারি। তাজকিরাতুল আউলিয়া, তারপর ঐনুল হেকায়াত, ইসকুল কিতাবের মধ্যে ওনার জীবনী সম্পর্কে এসেছে। তো আল্লাহওয়ালারা, ইনারা আল্লাহ তাআলার দিকে মশগুল থাকতেন এবং আল্লাহকে পাওয়ার জন্য ইনারা আবার আল্লাহওয়ালাদের কাছে ভিড়তেন।
রাইট,
তো এটা একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে, আল্লাহ আল্লাহ করতে আল্লাহ মিলে না, আল্লাহওয়ালাদের দরবারে গেলে আল্লাহ মিলে
যায়।
তো সিরিজ শক্তি রহমতুল্লাহ তাআলাই, ইনার নিজের জবান থেকে বলা যে কথিত আছে, তিনি বলেন যে আমি 40 বছর যাবত আল্লাহ পাকের কাছে এই দোয়া করে আসছি যে আল্লাহ যাতে আমাকে এমন এক কামিল ওলির সাথে সাক্ষাৎ করায় যে আল্লাহ তাআলার মকবুল রয়েছে। তো তিনি আল্লাহর কাছে দোয়া করতে 40 বছর যাবো যে আল্লাহ আমাকে একজন কামিল ওলির সাথে সাক্ষাৎ করিয়ে দিন।
আচ্ছা,
আল্লাহ ভগবান, কেমন কামনা না, যে আমাদের তো দুনিয়াবি যারা আমরা, কত আমাদের অন্তরের মধ্যে চাহিদা থাকে। হ্যাঁ, যদি কোনো সেলিব্রিটি থাকে তাকে আমরা দেখার জন্য পাগল পারা হয়ে যাই। আফসোসের বিষয় হচ্ছে আজকে নেককার আল্লাহওয়ালা তাদের সহচর্য আমাদের অন্তরে চাহিদা জাগে না। মাশাআল্লাহ, যারা দিনী পরিবেশের মধ্যে আছে তারা এটার মর্ম বুঝে, ওলামায়ে কেরামের কী মর্ম রয়েছে, আল্লাহওয়ালাদের কী মর্ম রয়েছে। তো এই জন্য তাদের সংস্পর্শ পাওয়া, এটা মানে হচ্ছে যে আমার আপনার ওই সময়টা আল্লাহ পাককে সন্তুষ্টি করার একটা মাধ্যম হয়ে যায়। হ্যাঁ, তো মাশাআল্লাহ, আপনি যদি দেখেন ওলামা আহলে সুন্নতের বাণী, যদি দেখেন মাশাআল্লাহ, এমন ওলামা আহলে সুন্নত ওনারা ওনাদের জবান থেকে নিজ জবানে বলেছেন আমির আহলে সুন্নতের দরবারে আসার পরে, যে কাল কেয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, তাহলে বলবো আল্লাহকে, আমি আল্লাহ আমি আমার দুনিয়ার জীবনের এতটুকু সময় আমি আমির আহলে সুন্নতের দরবারে ছিলাম। তো এই যে ওনাদের চিন্তা যে এটা যে এতটুকু সময় আল্লাহ তাআলা দরবারে কবুলিয়াত, কারণ ওই সময় আমার কোনো গুনাহ হচ্ছে না, আমি একজন নেক বান্দার দরবারে আছি। হ্যাঁ, তো সিরিজ শক্তি রহমতুল্লাহ তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তো একবার তিনি দেখলেন যে আল্লাহর কোনো সত্যিকারের আশিক তার নজরে পড়ে যাবে, এমন একটা তিনি পরিস্থিতি দেখলেন যে লাখাম অঞ্চলে তিনি পাহাড়ে, তিনি ওইখানে যাতায়াত করলেন পাহাড়ের মধ্যে। তো তিনি দেখলেন যে ওইখানকার অসংখ্য মানুষ, যারা বেশিরভাগই রোগী ছিল, তো একটা দল তাদের ওখানে জমায়েত হয়েছিল পাহাড়ের উপরে। তো তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে একত্রিত এইভাবে কেন জমায়েত হয়েছ? তো তারা বললেন যে এখানে একজন আল্লাহর নেক বান্দা, আল্লাহর বলি, তিনি প্রতি মাসে একবার তিনি এখানে আগমন করেন এবং তিনি আমাদের জন্য দোয়া করেন আল্লাহ তাআলার দরবারে, এবং তার দোয়ার বরকতে আমরা সুস্থ হয়ে যাই। তো ওই কথা বলতে না বলতেই ঠিক ওই মুহূর্তে একজন নেক কার চেহারা, নুরানি চেহারার এক বুজুর্গ সেখানে তাশরিফ আনলেন। তাশরিফ আনানোর পরে তিনি সেখানে উপস্থিত হয়ে প্রত্যেকের জন্য দোয়া করলেন একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে। দোয়া করার পর হযরত সিরিজ সাকি রহমতুল্লাহ তাআলা তিনি বলছেন যে আমি দেখলাম যে ওইখানে উপস্থিত রোগীরা সকলে সুস্থ হয়ে গেল।
আল্লাহ,
কেমন মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন তিনি, যে দোয়া করতে দেরি আল্লাহ তাআলার দয়া এমন যে ওইখানে উপস্থিত রোগীরা সবাই সুস্থ হয়ে গেল।
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলার পাক উনাকে পাক জবান দান করেছিলেন, আল্লাহ তাআলার রহমত তার উপর ছিল, যার কারণে দোয়ার সাথে সাথে রোগীরা সুস্থ হয়ে গেল। তো এই অবস্থা যখন তিনি পরিলক্ষিত করলেন হযরত সিরিজ সাকি রহমতুল্লাহ তাআলাই, যে এমন বুজুর্গ, তিনি তো কামিল ওলি, তিনি তো আল্লাহর ওলি, তো তিনি দেখলেন যে তিনি তার ওই কাজ শেষ করে তাদের জন্য দোয়া করে তিনি তার প্রস্থান অর্থাৎ তার যে আসল জায়গা সেখানে তিনি রওনা হয়ে যাচ্ছেন। ঠিক ওই মুহূর্তে হযরত সিরিজ সাকি রহমতুল্লাহ তাআলাই তিনি তার পিছন দিক থেকে হুজুরকে সালাম দিলেন, ওনাকে আহ্বান করলেন যে হুজুর আপনার সাথে কথা রয়েছে। তো ওই বুজুর্গ তিনি কি উত্তর দিলেন আল্লাহু আকবার, তো তিনি বললেন সাথে সাথে যে হে সিদ্দিক শক্তি, তার নামও বলে দিলেন। আল্লাহ ওয়ালাদের কেমন কাশফের দরজা তাদের মধ্যে ছিল, তিনি বললেন হে সিদ্দিক শক্তি, আমার দিকে তুমি ধাবিত হয়েও না, তুমি আল্লাহ তালার দিকে ধাবিত থাকো, তুমি আমার দিকে ফিরে এসো না, তুমি আল্লাহ তালার দিকে ফিরে যাও। তো উনার এটা জেহেন ছিল যে তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো না, যিনি মূল মালিক, যিনি তোমাকে আমাকে রিজিক দান করেন, তোমাকে আমাকে খাওয়ান, তোমাকে আমাকে লালন পালন করেন, কেবলমাত্র তার দিকে তুমি রজ্জু থাকো, তার দিকে ধাবিত
থাকো।
বাস এই একটা কথাই ওনার জন্য যথেষ্ট হয়ে গেল, যে আমার জন্য এতটুকুই যথেষ্ট। এটাই ছিল তার জন্য নসিহত, যে আমি আপনি আজ দুনিয়ার যাদের দিকেই ধাবিত হচ্ছি কারো না কারো পিছনে ধাবিত হচ্ছি, যার সম্পদ কম সে সম্পদ ওলার দিকে ধাবিত হচ্ছে, যে কিভাবে সম্পদ অর্জন করা যায়, যার জ্ঞানের পিপাসা রয়েছে সে জ্ঞানের দিকে ধাবিত হচ্ছে, কে ভালো পড়ে কে ভালো পড়ায় তার দিকে ধাবিত হচ্ছে। ঠিক কোনো না কোনোভাবে আমি আপনি দুনিয়ার মহতার মধ্যে পড়ে কোনো না কোনো ধাবিত রয়েছি, কিন্তু আল্লাহ ওয়ালাদের তাদের জীবনী থেকে এটাই পাওয়া যায় যে তাদের মাত্র একজন মাত্র সত্তা আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া, বাস নিজের মন, নিজের ধন, নিজের তানমান, শরীর সব কিছু আল্লাহ তাআলার দিকে কুরবানি দিয়ে দেওয়া, যাতে করে দুনিয়া তাদেরকে আকর্ষণ না করতে পারে,
দুনিয়ার ভালোবাসায় যেন তারা পরে না যায়। আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে, আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে আল্লাহ তাবারক তাআলা এমন কিছু স্পেশাল ক্ষমতা দিয়ে রেখেছেন, বা এক একজনকে এক এক রকমের ক্ষমতা দান করেন, আর যার মাধ্যমে তারা আল্লাহ তাআলার দয়ায় বিভিন্নভাবে তারা মানুষকে নেকির পথে আহ্বান করেন, বা মানুষকে বোঝান, মানুষকে হেদায়েতের পথ দেখান। আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি, যে তার একটি খুবই চমৎকার ঘটনা আমরা বারবার শুনি, তিনি রাহমাতুল্লাহি তাআলাই যখন ঘর থেকে বের হতেন তো মানুষের ভিড় জমে যেত, জুমার নামাজের ব্যাপারে আসছে, যখন মসজিদে যেতেন তো এত মানুষের ভিড় জমে যেত, গাউসে পাকের খাদিম অবাক হয়ে যেত আর মনে মনে বলতো এত মানুষের ভিড় কেন জমে যায়। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একবার যখন বের হলেন কেউ নেই, আবার ওই খাদিম মনে মনে বলল যে কি অবস্থা, আজকে তো কেউ নেই। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলাই মুস্কি হাসলেন আর বললেন যে আল্লাহ তাবারক তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আমি চাইলে এদেরকে আমার কাছে আনতে পারি, আবার আমি না চাইলে তারা আসবে না। এটা আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে, আল্লাহ তালার বন্ধুদেরকে, আল্লাহ তালার নেক বান্দাদেরকে এই ক্ষমতা আল্লাহ তালা দান করেছেন। আর এক একজনকে এক এক রকমের ক্ষমতাও দান করেছেন, সবাইকে এক রকমের নয়, এক একজনকে এক এক রকমের আল্লাহ তালা এমন ক্ষমতা দিয়েছেন। তো সিরিজ শক্তি রহমতুল্লাহি তালালের ব্যাপারে শুনতেছিলাম আমরা, তিনিও কেমন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যখন তারা সেজদা করতেন আর ওই সেজদার মধ্যে এত এত স্বাদ পেতেন, এত তৃপ্তি পেতেন, এক সেজদাতেই রাত সকাল হয়ে যেত, নামাজে দাঁড়াতেন, কিয়াম করতেন নামাজের মধ্যে, নামাজে দাঁড়াতেন তো দুই রাকাত নামাজেই ফজর হয়ে যেত। কেমন ছিল তাদের এই নামাজ আর কেমন ছিল তাদের সেজদা, আল্লাহওয়ালা ব্যক্তিদের কথাই তো ভিন্ন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফজলে রাব্বি ভাই আমাদের সাথে আছেন, তার সাথে কিছু কথা বলি, তার থেকে শুনি কিছু কথা, এরপর দর্শক আপনাদের কল, এসএমএস এবং নাতে রসুলের দিকেও যাব ইনশাআল্লাহ তাআলা। জি ফজলে রাব্বি ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, সিদ্দিক শক্তি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি অনেক বড় আল্লাহ তাআলার ওয়ালি ছিলেন।
জি,
তার শান মান মর্যাদা অনেক বেশি। এবং হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যাকে সৈয়দুত
তাইফা বলা হয়, অর্থাৎ অলিয়া ইকরাম এর জামাতের সরদার,
জি,
তার তিনি পীর মুর্শিদ, তো তার শান ও মর্তাবা কেমন হবে এবং তার অসংখ্য কারামতো পাওয়া যায়, তো আমরা ইনশাআল্লাহ আজকে ওনার বাণীসমূহ শুনব এবং তার কিছু কারামত সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। একবার হযরতে সিদ্দি সাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতিবেশী এক মহিলা তাকে এসে আরজ করলো যে হে আবুল হাসান, আমার ছেলেকে সিপাহী ধরে নিয়ে গিয়েছে, অর্থাৎ পুলিশ ধরে নিয়ে গিয়েছে, তো তারা তাকে কষ্ট দিতে পারে, আপনি আমার ছেলের জন্য গিয়ে সুপারিশ করুন অথবা আমাকে আমার সাথে কাউকে পাঠিয়ে দিন যাতে তারা গিয়ে সুপারিশ করে। তো হযরত সিদ্দিক সাক্কি রহমতুল্লাহ তাআলা কি করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন মহিলা অবাক যে আমি বলছি সুপারিশ করার জন্য আমার সাথে যেতে, আর তিনি এখানে নামাজে দাঁড়িয়ে গেছেন, তো তিনি নামাজ পড়ছেন, নামাজে মশগুল আছেন। অনেকক্ষণ পর মহিলা বলল, তাড়াতাড়ি করুন হুজুর, তাড়াতাড়ি করুন, এমন যেন না হয় যে বিচারক আমার ছেলেকে জেলখানায় পাঠিয়ে দেয়। তো তিনি নামাজেই মশগুল রইলেন, অতঃপর সালাম ফিরালেন, তো বললেন হে আল্লাহর বান্দি, আমি তো তোমার সমস্যাই সমাধান করছি, আমি এখানে দাঁড়িয়ে নামাজ যে আদায় করছি আমি তোমার সমস্যাই সমাধান করছি। তো এরপরেই ওই মহিলার একজন সেবিকা এসে বলল যে বেগম সাহিবা, আপনার ছেলে বাসায় ফিরে এসেছে। এটা শুনে সে খুশি হলো এবং বিদায় নিল। অর্থাৎ দেখেন জাকির ভাই,
জি,
আল্লাহ আলারা নামাজকে কেমন বিশ্বাস করতেন, নামাজ তাদের নামাজের ভালোবাসা কেমন ছিল তাদের অন্তরে, যে কোনো পেরেশানি কোনো মুসিবত চলে আসলে তারা নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন, যেটা আমাদেরকে কোরআনে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, হে ইমানদারগণ তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর আল্লাহর ওয়ালিরা সেটা প্র্যাকটিক্যাল করতেন, কোনো মানে পেরেশানি চলে আসলে তারা নামাজে দাঁড়িয়ে যেতেন আর নামাজের মাধ্যমে তাদের কি করতেন, সেই পেরেশানিটাকে দূর করে দিতেন। এবং বলা হয়েছে যে তিনি তার দোকানে, যে দোকান ছিল, তিনি তার দোকানে কি করতেন, একটি পর্দা ঝুলিয়ে দিতেন এবং প্রত্যেক দিন সেখানে 1000 রাকাত,
জি,
নফল নামাজ আদায় করতেন। প্রত্যেক দিন
1000
রাকাত নফল নামাজ তিনি আদায় করতেন।
আল্লাহ।
তারপরে আবার কিছু বেচা কেনা করতেন জীবন ধারণের জন্য, তারপরে আবার চলে যেতেন। অর্থাৎ এটা তার মানে প্রত্যেক দিনের রিয়া ছিল যে 1000 নামাজ পড়বেনই, তো তাদের মুখের তাসির কেমন হবে, আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক কেমন হবে। তিনি যখন ইন্তেকাল করেন তো তার জানাজায় এক ব্যক্তি অংশগ্রহণ করেছিল, তো সে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো যে আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন। তো হযরত সিদ্দিক সাক্কি রহমতুল্লাহি আলাইহি বললেন যে আল্লাহ তাআলা আমাকে এবং আমার জানাজায় অংশগ্রহণকারী সবাইকে ক্ষমা করে দিয়েছে। তো ওই লোকটি বলল যে হুজুর, আমিও তো আপনার জানাজায় উপস্থিত ছিলাম। তো তিনি একটি কাগজ বের করলেন যাতে তার নাম ছিল না, তো সে বারবার বলল হুজুর আমিও ছিলাম, আমি আপনার জানাজায় অংশগ্রহণ করেছিলাম। তিনি যখন আবার ওই কাগজ দেখলেন, ভালোভাবে খুঁজলেন, তো তার নাম অনেক নিচে পদটিকায় লেখা ছিল। অর্থাৎ আল্লাহর ওয়ালি, দেখেন আল্লাহর ওয়ালির জানাজায় অংশগ্রহণ করেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি নিজেই বলেন,
জি জি,
যে আমার জানাজায় অংশগ্রহণ যারাই করেছে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর ওয়ালিদেরকে যারা ভালোবাসে, যারা তাদের সংস্পর্শে থাকে, তারাও কিন্তু বঞ্চিত থাকে না, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দেন। এবং এটাও পাওয়া যায় রেওয়ায়াতে যে কাল কেয়ামতের দিনও তারা আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, তারা আমাদের সাথে নামাজ পড়তো,
জি জি,
তারা আমাদের সাথে হজ করতো, তো আল্লাহ তাআলা কেয়ামতের দিনও নিজের ওয়ালিদের কথা শুনবেন, অর্থাৎ তাদের কথা রাখবেন, তাদের সুপারিশ গ্রহণ করবেন এবং তাদের মুরিদ যারা থাকবে, যারা তাদেরকে ভালোবাসা পোষণকারী, তাদের সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। শুধু কারণ কি, তারা আল্লাহর ওয়ালাদের সাথে ভালোবাসা রাখে। হযরতে সিদ্দিক সাক্কি রহমতুল্লাহ তাআলা এর তো অনেক কারামত রয়েছে।
আপনি যে জানাজার কথা বললেন না,
জি,
অনেকটি বর্ণনার মধ্যে এভাবে আসছে না যে একজন নেককার বান্দার জানাজায় সর্বপ্রথম পুরস্কার যেটা, আল্লাহ দিবেন, একজন নেককার মানুষের জানাজায় যারা অংশগ্রহণ করবেন ওই নেককার বান্দার উসিলাতে সর্বপ্রথম যে পুরস্কার ওই জানাজায় যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবেন।
সুবহানাল্লাহ, জানাজায় অংশগ্রহণ করার অনেক ফজিলত আমাদেরকেও করা উচিত। হযরত সিরি শক্তি রহমতুল্লাহ তাআলা একবার যাচ্ছিলেন এক জায়গা দিয়ে, তো দেখলেন যে এক ব্যক্তি মদ পান করে বেহোশ হয়ে পড়ে আছে, কিন্তু তার মুখ থেকে আল্লাহ আল্লাহ বের হচ্ছে, আল্লাহ আল্লাহ শব্দ বের হচ্ছে। তো হযরত সিরি শক্তি রহমতুল্লাহ তাআলা বললেন যে এই ব্যক্তি তো নেশায় আছে এবং মদ তো হারাম এবং সেটা নাপাক অপবিত্র।
আচ্ছা,
আর তিনি দেখলেন যে এই অপবিত্র মুখ থেকে আল্লাহ আল্লাহ জিকির করছে, তো তিনি কী করলেন, পানি নিয়ে তার মুখ ধুয়ে দিলেন।
আচ্ছা,
এবং লোকদেরকে বললেন যে যখন যখন সে হুশে ফিরে আসে তখন তাকে বলবা যে সে কী করছিল, এক তো মদ খেয়েছে তারপরে আবার মুখ থেকে আল্লাহ আল্লাহ। তো তিনি চলে গেলেন, তো সে যখন উঠল লোকেরা বলল যে তোমাকে এভাবে এই অবস্থায় হযরত সিরি শক্তি দেখে নিয়েছে, তো সে অনেক আফসোস করলো এবং অনুশোচনা করলো এবং তওবা করে নিল, সত্য অন্তরে তওবা করলো। তো হযরত সিরি শক্তি রহমাতুল্লাহ তাআলা যখন তাহাজ্জুদের সময় উঠলেন নামাজের জন্য এবং মসজিদের দিকে গেলেন, তো মসজিদে যখন গেলেন দেখলেন মসজিদে ওই ব্যক্তিটাই আগে থেকে বসে আছে যে ব্যক্তিকে কালকে যার মুখ তিনি ধুয়েছিলেন, ওই মদ পানকারী ব্যক্তি, সে আগে থেকেই মসজিদে উপস্থিত ছিল। তো তিনি আল্লাহ তাআলা দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ এটা কি? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো যে তুমি তার মুখ ধুয়েছিলে,
তুমি তার মুখ পরিষ্কার করেছো,
হ্যাঁ, আর আমি কি করলাম তার হৃদয় ধুয়ে দিলাম,
অন্তরটাকেও পরিষ্কার করে দিলাম।
তুমি ওই ব্যক্তির প্রতি দয়া করেছো, তার মুখ পরিষ্কার করেছো, তা আমিও কি করলাম,
তার অন্তরকেও পরিষ্কার করে দিলাম, অন্তরকেও
পরিষ্কার করে দিলাম,
যাতে করে সে নাপাক থেকেও বাঁচতে পারে এবং নাপাকি কাজ থেকেও যেন সে
বাঁচতে পারে।
আল্লাহ তাআলার দয়া দেখেন, আল্লাহওয়ালা ব্যক্তিরা যেদিকে দৃষ্টি উঠায় আল্লাহ তাআলা ওটাকে সফলতা দান করেন, আল্লাহওয়ালা ব্যক্তিরা যদি কোনো বদকার মানুষের দিকে দৃষ্টি উঠায় আর যদি তার ন্যাক দৃষ্টি পড়ে যায় আল্লাহ তাআলা ওই বদকারকে গুনাহগারকে নেককার বানিয়ে দেয়। আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন কারো উপর হাত রাখে, দয়ার হাত রাখে, আল্লাহ তাবারক তাআলা ওই ওলির উসিলায় ওই যে হাত যার উপরে রেখেছে তাকেও ওলি বানিয়ে নেয়। এমন অসংখ্য ঘটনা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদাতের বছর, যে বছর তিনি দুনিয়াতে আগমন করেছে, বলা হয় বাগদাদে ইরাকে 1100 সন্তান জন্মগ্রহণ করেছে, আর প্রত্যেককেই আল্লাহ তাআলা গাউসে পাকের উসিলে এক একজনকে ওলি বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। একটি নাতের রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমরা শুনি, এরপর দর্শক আপনাদের কল আর এসএমএস এর দিকে আসবেন ইনশাআল্লাহ তাআলা, শুনবো কলগুলো এসএমএসগুলো পড়ার চেষ্টা করব এবং বাকি আলোচনাও করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে নাতের রসুল শুনিয়ে দিন।
صلي على محمد تاري تاري بلم خدا صلي على محمد جربيانا مصطفى صلي على বিপদ তাহার দূর হয়ে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমরান মাদানী ভাই খুবই চমৎকার কালাম আমাদেরকে শুনালেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। যখন নাতের উসুল আমরা শুনি, মন চায় একটার পর একটা একটার পর একটা শুনতেই থাকি। অনেক সময় হয় এরকমের যে রাতে যখন ঘুমাতে যাই আমরা, তো মাথার পাশেই মোবাইলে নাতের উসুল প্লে করে এরপরে শুয়ে যাই, অনেকের এমন অভ্যাস আছে। আবার অনেকে গাড়ির মধ্যে চলার সময় হেডফোন লাগিয়ে কালাম শুনতে শুনতে, বাসের মধ্যে গাড়ির মধ্যে আর কি কাজ আছে, কালাম শুনতে থাকে। আমাদের উচিত আমরা বেহায় আপনার আওয়াজগুলো না শুনে, হারাম যে আওয়াজ আছে, অডিও আছে, এগুলো না শুনে, মিউজিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো বর্জন করে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে নাতের উসুল শুনি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারকাতাল্লাহ এর মাধ্যমে মানসিক প্রশান্তি পাবেন, হৃদয়ের প্রশান্তি পাবেন, নবীর প্রতি ভালোবাসা বাড়তে থাকবে, সওয়াব হতে থাকবে। আর নাতের উসুল শুনতে শুনতে যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয়, অর্থাৎ মারা যায়, তার কথা আর তার ফজিলতের কথা আর কি বলবো। এক ব্যক্তি আমার নবীর নাত কালাম প্রশংসা শুনতে শুনতে মারা গেল, আল্লাহ চাহে তার মধ্যে আর জান্নাতের মধ্যে এতটুকুই পার্থক্য থাকবে কি সে মারা যাবে আর জান্নাতে পৌঁছে যাবে, কারণ নবীর প্রশংসা শুনতে শুনতে সে মারা গেল। আল্লাহ তাআলা এমনই করুক আমাদের সাথেও, যেন আমরা হারাম ছেড়ে দিয়ে আমার নবীর কালাম প্রশংসা নাচ যেন আমরা শুনতে পাই। দর্শকের কিছু কল আছে, কলগুলো আমরা শুনি, এস এম এস আছে তাও পর্ব ইনশাআল্লাহ তাআলা যে কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আবু জাফর, আমি গাইবান্ধা থেকে বলছি। আপনাদের মদিনার চ্যানেলটা আমি দেখতেছি, খুব ভালো লাগে। আমরা প্রাণ খুলে দোয়া করি চ্যানেলটা প্রচার করার জন্য, আমাদের পরিবারের প্রতি দোয়া রাখবেন আল্লাহর কাছে।
দোয়া করে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক। আমি আমার দর্শককে আজকের অনুষ্ঠান থেকে একটা দাওয়াত, একটা জিম্মাদারি, একটা কাজ দিতে চাই। সেটা হলো, গত বছর টেলিথন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আপনারা খুব সাপোর্ট করছেন, অনেক সহযোগিতা করছেন, আর আপনাদের সাপোর্ট সহযোগিতা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয়। এবছরও আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাকা তাআলা টেলিথন অনুষ্ঠান আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখবেন। আর এই দাওয়াত ইসলামী টেলিথন যে অনুষ্ঠিত হয়ে থাকে, বছরে একবার হয়ে থাকে, আর এবছরও হবে ইনশাআল্লাহ তাআলা 13 অক্টোবর এবং 15ই অক্টোবর, দুই দিন, 13 এবং 15। 13 অক্টোবর বিশেষ করে বাংলাদেশের জন্য, আর 15 অক্টোবর পুরো ওয়ার্ল্ডের জন্য। তো আশা রাখি এখন থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। গত বছর যারা আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে 1 ইউনিট দিয়েছেন, আপনি ডাবল করে দেন 2 ইউনিট, যদি তার চাইতে বেশি পারেন সেটা আপনার ইচ্ছা। আর যারা আমাদেরকে 5 ইউনিট দিয়েছেন গত বছর, এবছর আশা করি আপনার থেকে 10 ইউনিট আমরা পাব। যারা গত বছর 10 ইউনিট দিয়েছেন, আশা করি আপনাদের থেকে 20 ইউনিট পাব। অর্থাৎ গত বছর আপনি যা দিয়েছেন তার চেয়ে ডাবল দেওয়ার চেষ্টা করুন। আর আমিও ইনশাআল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে আপনাদের সাথে ইনশাআল্লাহ তাবারাকা তাআলা যারা গত বছর দিয়েছেন আমি চেষ্টা করব সবার সাথে যোগাযোগ করার জন্য, যাতে করে আপনাদের আগ্রহ আরও বেড়ে যায় ইনশাআল্লাহ তাবারাকা তাআলা। যারা নিয়ত করবেন, আশা করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মাদানী চ্যানেল স্ক্রিনের নাম্বার দেওয়া হয়, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ইনশাআল্লাহ তাবারাকা তাআলা নিয়ত পাঠিয়ে দিতে পারেন এখন থেকেই, কে কত ইউনিট জমা করাবেন। আপনি 10 ইউনিট 20 ইউনিট পারছেন না, কিন্তু টার্গেট আছে, আপনারটা আপনি দেন আত্মীয় স্বজন থেকে সংগ্রহ করুন, তাদের থেকেও নিয়ে নিয়ে এরপরে জমা করিয়ে দিন ইনশাআল্লাহ তাবারাকা তাআলা। জি, পরবর্তী কল দেন।
আমি কক্সবাজার থেকে বলছি, আমার নাম মোহাম্মদ রহিম, আমি এখন টিভিতে মাদারি চ্যানেল দেখতেছি। আমি একটি গজল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনা।
শোনাবো ইনশাআল্লাহ তাবারাকা তাআলা, তবে আজকে নয়, অন্য কোনো প্রোগ্রাম ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন।
পাবনা থেকে বল, আমার নাম মোহাম্মদ শাওন হোসেন। আমি আপনাদের অনুষ্ঠান দেখি, খুবই ভালো লাগে। সকালবেলায় রহমতপূর্ণ অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে।
আচ্ছা আচ্ছা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান আপনি দেখছেন, দেখতেছেন, সবসময় দেখেন, ভালো লাগে, আল্লাহ তালা কবুল করে নিক, সবসময় সাথেই থাকবেন এভাবে ইনশাআল্লাহ তালা। পরবর্তী কল দেন।
আমি চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে, আমার নাম ইব্রাহিম, রেগুলার দেখি। এবং মাশাআল্লাহ আজকে যারা হুজুর আছে সবার কথাগুলো ছিল অনেক ভালো, সবাইকে ধন্যবাদ। আমাদের অনেক মানুষ আমরা একসাথে বসে এগুলো সবসময় ফিরে দেখি, আমাদের জন্য দোয়া করবেন।
জি মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করে নিক, দোয়া করি আপনার জন্য, আল্লাহ তালা ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকেন এ দোয়া করি। কিছু ইসলাম ভাই এসএমএস করেছেন, একজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। মাদানী চ্যানেল দেখি সবসময়, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখা হয় আল্লাহ তালার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখেছি, দোয়া করবেন আমার জন্য। যে দোয়া করি আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক সবসময়। আরেক ভাই লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি আমার কাছে জনপ্রিয় একটি অনুষ্ঠান, আমি সবসময় দেখি এবং আমার পরিবারের সবাই দেখে, আল্লাহ তালা কবুল করেন। আর একজন লিখলেন জাকির ভাই কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। নূর হোসেন ভাই থেকে আরও কিছু আলোচনা আমরা শ্রবণ করি।
জি, আমরা মাশাআল্লাহ হযরত সিদ্দিক শক্তি রহমতুল্লাহ
তাআলা
আলোচনা করছি। হযরত সিদ্দিক শক্তি রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি যখন ওয়াজ নসিহত করতেন, ওনার যারা ভক্ত মুরিদ ছিলেন, তো তিনি তাদেরকে মাদানী ফুল পেশ করতেন, অর্থাৎ কিছু বাণী পেশ করতেন যেগুলো হেদায়াতের এবং দিক নির্দেশনা পথ প্রদর্শক হিসেবে খুবই কাজ করত। সেই বাণীগুলো আজও আলহামদুলিল্লাহ কিতাবের মাধ্যমে ইতিহাসে যে পাতায় লিপিবদ্ধ ছিল সেগুলো আমাদের পর্যন্ত আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে।
আল্লাহ তাআলা ইনাদের চর্চা, ইনাদের সকল কিছু আল্লাহ তাআলা জীবিত রাখেন। তো হযরত সিদ্দিক শক্তি রহমতুল্লাহ তাআলা, দেখুন প্রত্যেক আল্লাহর বলিদের ইনাদের জবানের কথাগুলো হচ্ছে একটা ফুল আমাদের জন্য, হ্যাঁ, হেদায়তের মতি মালা, যেইটাই বলি আমি, যেভাবে অভিহিত করি। তো ইনাদের কথা শোনা, ইনাদের আলোচনা শ্রবণ করা, এগুলো আমাদের অন্তরের মধ্যে নূর সৃষ্টি করবে। হযরত সিদ্দিক শক্তি রহমতুল্লাহ তাআলার যদি আমরা বাণীসমূহ যদি শুনতে পারি, তো ওনার বাণীসমূহের মধ্যে একটি বাণী এরকম রয়েছে, তিনি বলেন যে যে আল্লাহ পাককে ভালোবাসলো সে চিরঞ্জীব হলো। চিরঞ্জীব মানে হচ্ছে তার স্মরণ মানুষের অন্তরে সব সময় থাকবে, আর যে দুনিয়াকে ভালোবাসলো সে অপদস্থ হলো। এখানে যে দেখুন দুইটা বাক্য না কথার মধ্যে, কিন্তু এখানে যদি আমি বাক্যের গভীরে চলে যাই তাহলে কিন্তু আমি এখান থেকে কিছু ফুল পাবো, মানে ফুল পাবো আমার জীবনের পরিবর্তনের জন্য,
কোনো না কোনো রেজাল্ট আমি
বের করতে পারবো। এখানে কথাটা যে আল্লাহ পাককে ভালোবাসার কারণে সে চিরঞ্জীব হবে, অর্থাৎ তার স্মরণ আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে কেয়ামত পর্যন্ত জারি করে দিবে। এটা বাস্তবতার নমুনা কি? আজ দেখুন, আজ সিরিজ শক্তি রহমতুল্লাহ তাআলা কোন জামানার মানুষ, আজ আমরা এখানে বসে মাদানী সিলেনে তার আলোচনা করছি,
না তার বাড়ি চিনি,
না তার বাড়ি চিনি,
তার ঠিকানা আছে,
তার কোনো আলামতি আমাদের কাছে
নেই, আমাদের কাছে নেই, না তার বংশধরের সাথে আমাদের পরিচয়
আছে। দেখুন আল্লাহ পাক তাদের উপর এমন রাজি খুশি যে তাদের আলোচনা কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান মুমিনের অন্তরের মধ্যে সেটা জীবিত রাখবে, জিন্দা
রাখবে। একটা আছে এমন ঘোষণা কি, আল্লাহ তাবারক তাআলা যার প্রতি রাজি হয়ে যায়, যার প্রতি খুশি হয়ে যায়, তার ভালোবাসা সাধারণ মানুষের অন্তরে আল্লাহ তাআলা দিয়ে দেন, যাতে করে সবাই ভালোবাসে।
দেখুন ওনারা কিন্তু এটার জন্য কোনো অ্যানাউন্সমেন্ট করেন না, কোনো কিছু বলে যান নাই, এটা তাআলা আল্লাহ তাআলা এটা তাদের সম্মানকে বৃদ্ধি করার জন্য এটা আল্লাহ তাআলা জারি করে দিয়েছে। বিপরীতে যদি আমি যে কথাটা সিরিজ শক্তি রহমতুল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার ভালোবাসা তোমাকে অপদস্থ করে দেবে, তো হাকিকত এটাই, যারা দুনিয়াদার ছিল তাদের ইতিহাস ঘাটেন, তো তাদের অবস্থা কী, তাদের চর্চা কী, তাদের তো কবরও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চিন্তা করে আবু জাহেলের কথা যদি বলি, তো আবু জাহেল কেমন ব্যক্তি ছিল, তার ক্ষমতার কথা কী, কুরাইশদের মধ্যে পুরো মক্কার মধ্যে তার চর্চা কীরকম, ক্ষমতার কীরকম, তাকে ভয় কীরকম করতো, তো তার মৃত্যুর পর আজকে তার অবস্থা কী। যদি তার স্মরণ আসেও ইতিহাসের জন্য, তাকে লাঞ্ছিত করার জন্য, শ্রদ্ধা করার জন্য নয়, যে তার কবর কোথায়, আজ আল্লাহওয়ালারা তারা চলে গেছে এমন কাজ করেছেন যে হাজার বছর শত বছর পরও তাদের মাজার মজুদ রয়েছে
এবং স্মরণও করে মানুষ,
স্মরণও করে তারা। আচ্ছা মাজার মজুদ আপনি একটু চিন্তা করুন জাকির ভাই, আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখুন, আল্লাহর বলি এমন ওলি আছে যার মাজার শরীফ এমন জায়গায় অবস্থান যে চারোদিকে পানি,
পানি
চারোদিকে সাগর, পানির স্রোত বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর বলির মাজার সেখানে মজুদ আছে,
এমনটাই ভাই।
এটা তো আল্লাহ পাকের অনেক বড় দয়া কারামত উনাদের, হ্যাঁ, যে আল্লাহ পাক এটা মানুষের চোখকে খুলে দিচ্ছে, অন্তরকে খুলে দেওয়ার জন্য, যে আমি তাদের জিম্মা নিয়ে আছি, আল্লাহ স্বয়ং তাদের জিম্মা নিয়ে আছেন। তো এটা আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ পাককে রাজি খুশি করার মাধ্যমে যদি আল্লাহ পাকের দয়া আমাদের উপর পড়ে যায়, তাহলে আমরা মরে গেলেও আল্লাহ পাক আমাদের স্মরণকে জীবিত রাখবেন। কিন্তু দুনিয়ার মহতা যদি আমরা আমাদের অন্তরে প্রবেশ করিয়ে নিই, তাহলে আমরা দুনিয়াও লাঞ্ছিত হব, আমাদের স্মরণ তো মিটেও যাবে, এবং আমরা কেয়ামতের ময়দানে লাঞ্ছিত হব। এছাড়াও সিরিজ শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক অসংখ্য ওনার বাণী রয়েছে, যে বাণীগুলো খুবই চমৎকার। তিনি আখিরাতের যারা প্রত্যাশী তাদের কিছু কর্মপন্থা তিনি বলেছেন, যে কর্মপন্থাগুলো মানুষের কাল কেয়ামতের ময়দানে তার জন্য জান্নাত হাসিল করা সহজ হয়ে যাবে। তিনি বলেন যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া এবং কোরআনের স্মরণে মন লাগানো, আল্লাহর বিধানের উপর অটল থাকা, আল্লাহর হুকুমে প্রাধান্য দেওয়া, তার অবলোকন করাকে লজ্জাবোধ করা, অর্থাৎ তিনি আমাকে সব সময় দেখছেন। তো এরপরে তিনি বলেন তার পছন্দের সর্বাত্মক প্রচেষ্টা চালানো, অল্প রিজিকে সন্তুষ্ট থাকা, অক্ষত থাকাতে সন্তুষ্ট থাকা। এই যে কয়েকটা পয়েন্ট তিনি আমাদেরকে উল্লেখ করে দিলেন, দেখিলে এই পয়েন্টগুলোর কিন্তু আমি আপনি সম্মুখীন হই, তো আমরাও কিন্তু উপার্জন করি, তবে আমি কি অল্প তুষ্টে সন্তুষ্টি আছে কিনা, এখানে আমি নাকি আল্লাহ তালার দরবারে অদর্য হয়ে যাই অল্প আল্লাহ তালার রিজিকের মধ্যে। এরপরে তিনি বলেছেন যে তার অবলোকন করাকে লজ্জাবোধ করা। আজকে লজ্জা আমাদের কতটুকু রয়েছে, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি। এখন সেখানে আমার জেহেনের মধ্যে এই চিন্তা আসতেছে কিনা যে আল্লাহ আমাকে দেখছে। আল্লাহর ওলীদের ওনাদের জবান থেকে এটাও ওনারা বলেছেন যে তার জন্য, নসিহতের জন্য, হেদায়তের জন্য একটা কথাই যথেষ্ট যে আল্লাহ তাআলা তোমাকে দেখছে।
আল্লাহ,
এই একটা কথা যদি কেউ স্মরণে রাখে তাহলে তার দ্বারা গুনাহ হবে না। নফসে ধোকা তো আমরা গুনাহ করে ফেলি, তারপর আমরা যদি এটা বাস পরক্ষণের মধ্যে যদি আমরা এই জেহেনটা নিয়ে আসি
আল্লাহ
আমাকে দেখছেন, তাহলে আল্লাহ চাহে তো এটা আমাদের জন্য অনেক বড় গুণা থেকে বাঁচার অনেক বড় একটা ব্যারিকেড হবে, মাধ্যম হবে। তো তিনি আরো বলেছেন যেটা, যে পাঁচটি জিনিসের মাধ্যমে, যার মাধ্যমে সে বড় বীর হবে। বীর পুরুষত্ব তো আমরা সবাই দেখাই না, অনেক বড় বীর আমি, অনেক বড় আমার শক্তি আছে, যৌবনের শক্তি আছে, এটা প্রকাশ করি, জাহির করি আমরা আমাদের কথার মাধ্যমে। অনেক সময় হাতকে উঠিয়ে দিই আমরা, যে আমার শক্তি আছে, আমার দাপট আছে। তো তিনি বলতেছেন পাঁচটি জিনিস যার মাধ্যমে যে থাকবে সে বীর হবে। এখন আসেন দেখি যে যৌবনের শক্তিতে বীর হয়, টাকার ক্ষমতায় বীর হয়, না কিসে বীর হয়। আল্লাহর ওলীর জবান থেকেই শুনি, তিনি বলেন আল্লাহর হুকুমের উপর এমন ভাবে অটল থাকা যাতে কোনো বিচ্যুত থাকে না।
আল্লাহ,
আমি আল্লাহর হুকুমের উপর অটল রয়েছি, সে প্রকৃত বীর।
জি,
তিনি বলছেন যে এমন প্রচেষ্টা যাতে কোনো ভুল থাকে না।
আল্লাহ,
তো তিনি আরো বলছেন এমনভাবে জাগ্রত থাকা যাতে কোনো উদাসীনতা থাকে না। আমাদের তো প্রত্যেকটা কাজে
উদাসীনতা।
তিনি আরো বলছেন একাকী কিংবা লোক সমাগমে এমন মুরাকাবা ইলাহিতে, অর্থাৎ আল্লাহ পাকের দিকে এমনভাবে মনোযোগ থাকা যাতে কোনো রিয়া লৌকিকতা থাকে না, এবং মৃত্যুর স্মরণের পাশাপাশি তার প্রস্তুতি থাকা। আল্লাহু আকবার,
সুবহানাল্লাহ।
মুরাকাবা, মুশাহাদা, যে বিষয়গুলো, আমরা তো শব্দের সাথে পরিচিতই না, আমাদের সমাজের ছেলেরা তো জানেই না এগুলো কি। তো দেখুন আজকে এই যে বিষয়গুলো, এই যে কয়েকটা বিষয় সাজ্জাদ সিরি শক্তি রহমতুল্লাহ তিনি বললেন যে এগুলো মানুষকে বীর করে তোলে, তিনি প্রকৃত বীর।
আল্লাহ, যেই যে বিষয়গুলো তিনি আমাদেরকে গাইডলাইন দিলেন না, বাণীগুলো, এগুলো জানবে তারাই যাদের তরিকতের সাথে সম্পর্ক আছে, তাই না? তরিকতের সাথে যাদের সম্পর্ক আছে, যাদের তরিকতের সাথে সম্পর্ক নেই তারা এই বিষয়গুলো আবার জানবে না। আচ্ছা, তরিকতের মধ্যেও আবার কিছু ব্যবধান আছে, কিছু পার্থক্য কিন্তু আছেই। তরিকতের মধ্যে থেকেও আবার এইসব বিষয় জানবে না, এমনও তরিকত পন্থীরা আছে এই বিষয়গুলো তারা আবার জানে না, তরিকতের মধ্যে থেকেও জানবে না।
ওই যে উনি বলো না যে এমন ভাবে থাকা যাতে কোনো উদাসীনতা থাকে,
উদাসীনতা না থাকে।
কারণ তরিকতের মধ্যে তো আমি আপনি দাখিল আছি,
কিন্তু উদাসীন
উদাসীন
আমাকে
সাজার উপর আমল নাই,
আমল নেই,
সাজার দিকে খেয়াল নাই আমার, বাস যদি পীর মুর্শিদ নসিহত করে দিয়েছে সেই অনুযায়ী আমল নাই,
আমল নেই,
উদাসীন দেখতেছি।
আর যদি এভাবে না হয়, আপনার সেই তরিকতের মধ্যে আছে বা কোনো না কোনো পীরের মুরিদ আছে কিন্তু না সাজরা, না পীরের হুকুম আহকাম, না যে আমল প্রতিদিন দিয়েছে এগুলো করতেছে, তো সেই তরিকতের মধ্যে থাকা কতটুকু আপনার জন্য, মানে আপনি কি পাবেন, এরপরে কি করা যায়? দেখেন নূর হোসেন ভাই, দুই চার পাঁচ দশ বছর পরে এরপর ওই ব্যক্তি কি বলে জানেন, আমি তো মুরিদ হয়ে গেছি দশ বছর, কই আমি তো কিছু
পেলাম না,
আমি কিছু, আপনি পাবেন কেমনে? আপনি মুরিদ হওয়ার পরেই তো আপনার পিসাব আপনাকে লিখে দিয়েছে সাজরার মধ্যে, যে ওখানে প্রত্যেকটা শব্দ, আমরা যদি আমিরুল হোসেনের সাজরা দেখি না, এর মধ্যে লেখা আমরা দেখি যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন ওজিফা আছে এবং কোন কাজে কোন ভাবে সকালে বিকেলে দুপুরে রাতে কোন ওজিফাগুলো আমরা পাঠ করব, কোন কাজগুলো আমরা করব। আচ্ছা, তওবা করানোর সময় আমাদেরকে বলে দেওয়া হয়েছে সকল প্রকারের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবো, মা বাবার অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখবো, হারাম সোনা দেখা থেকে বিরত রাখবো, মিথ্যা গীবত থেকে নিজেকে বিরত রাখবো। তো এই কথাগুলোই তো পিসাব হুজুর আমাদেরকে ওয়াদা করিয়েছে। আমরা কি করলাম সেটা, ওই যে দশ বছর আগে তওবা করেছি, দশ বছর পরে এসে বললাম যে আমি তো মুরিদ কবেই হয়েছি, আমি তখন কিছু পেলাম না, পাবেন কেমনে? এই যে সিরি শক্তি রহমতুল্লাহি তাআলার বাণীগুলো আছে, মোরাকাবার ব্যাপারগুলো আছে, পীর সাহেব তো হুকুম দিয়ে দিয়েছেন কিন্তু আমরা আমল না করলে, তরিকত পন্থী তো তরিকতের উপরে তো আছি কিন্তু না আছে আমল, না আছে ইবাদত, তো তার সুফল আপনি কিভাবে পাবেন? সুফল পাওয়ার জন্য পীর মুর্শিদ যে হুকুম দিয়েছেন, যে বাণী বলেছেন, যে কথা বলেছেন, তার উপরে আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। আমরা একটু ফজলুর রাব্বিবের কাছে আসি, তার থেকে কিছু কথা শুনে এবার আবার একটি কালামের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা।
আসলে জাকির ভাই, অনেক সময় হয় কি, মানুষ তরিকতে থাকে ঠিকই,
জি জি,
কিন্তু তারা বলে যে পীর সাহেব আমাদেরকে পার করিয়ে দিবেন, আমাদের নিজের মানে নিজে কোনো কিছু করার দরকার নাই। তো এটা হলো একটা ধোকা, শয়তানের ধোকা। আপনার পীর সাহেবই তো আপনাকে কত কিছু আমল দিয়েছেন, যদি পীর সাহেব যদি পার করেই দিতেন তাহলে তো আপনাকে আমল দিতেন না। অবশ্যই আল্লাহ তাআলা পীর সাহেবদেরকে, যারা হাক্কানি পীর,
জি,
তাদেরকে এই শক্তি দিবেন কিয়ামতের দিন, পাওয়ার দিবেন, কিন্তু আপনার পীর সাহেবই এটা চান যে আপনি নিজেও আমল করেন, আপনি নিজেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করেন। দেখেন হযরত সিরিজ শক্তি রহমাতুল্লাহ তাআলা তিনি বলেন যে আমি এমন এক পথ সম্পর্কে জানি যেটা সোজা জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহ সুবহানাল্লাহ।
তখন জিজ্ঞাসা করা হলো হে আবুল হাসান তা কোন পথ, তিনি বললেন যে তোমরা ইবাদতের দিকেই মনোযোগী হও আর শুধুমাত্র তাতেই ব্যস্ত থাকো। অর্থাৎ তারা বলছেন যে ইবাদতের মশগুল থাকো, ইবাদতে মশগুল থাকো, সবসময় ইবাদত করো, অর্থাৎ আপনার যে কাজকর্ম সারা দিনের হালাল রুজি সেটা তো আপনি অর্জন করবেনই, কিন্তু এই সময়টা বাদ দিয়ে আপনি কি করবেন, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবেন। কিন্তু আজ আমাদের মধ্যে কি হয়, আমরা সারা দিন কাম কাজ ঠিকই করি নিজের জায়গায়, কিন্তু যে আল্লাহ তাআলার ইবাদত করার যখন সময় আসে তখন কিন্তু সেটাতে আমাদের
দুর্বলতা, আমাদের
তখন দুর্বলতা দেখা দেয়। আপনি তো কাজের ফাঁকেও কিন্তু নামাজের সময় আপনি নামাজ পড়তে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে সৃষ্টি করেছেন, এমনভাবে আপনার টাইম আল্লাহ তাআলা দিয়েছেন যে আপনি সব কাজ করতে পারবেন।
জি,
আল্লাহ তাআলা কখনোই বান্দার শক্তির চেয়ে বেশি চাপ কোনো বান্দাকে আল্লাহ তাআলা দেন না,
আল্লাহ তাআলা কাউকে এমন দেন না,
এমন দেন না। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে এমনভাবে সৃষ্টি করেছেন এবং তাকে এমনভাবে হুকুম দিয়েছেন যে বান্দা যেটা করতে পারে সেই হুকুমই দিয়েছেন। তো আল্লাহর ওয়ালিরা যারা ছিলেন তারা কিন্তু এটা করে চলে গিয়েছেন এবং এটা তাদের অভিজ্ঞতা, যে তিনি বললেন না যে সোজা জান্নাতে নিয়ে যাবে, এটা তাদের অভিজ্ঞতা। তারা করেছেন, দেখেছেন যে হ্যাঁ এটাই আসলে জান্নাতের রাস্তা, আল্লাহকে যদি কেউ পেতে চায় তাহলে এভাবেই যেতে হবে। তিনি বলেন যে কিছু জিনিস এমন আছে যেটা আপনি কী করবে আল্লাহ তাআলা নিকটবর্তী করবে, আর কিছু জিনিস এমন আছে যা আপনাকে আল্লাহ তাআলা থেকে দূরে করে দিবে। তিনি বললেন যে যে জিনিসটি হলো আল্লাহ তাআলা থেকে দূরে করে দেয়া সেটা কি, ফরজ বাদ দিয়ে নফলে ব্যস্ত থাকা। দেখেন আমাদেরকে আগে ফরজ আদায় করতে হবে, অতঃপর আমাদেরকে নফল করতে হবে। হাদিসে আছে যে একজন বান্দা আল্লাহর ওয়ালি তখনই হয় যখন তারা ফরজ আদায় করে, ফরজের মাধ্যমে বান্দা অধিক হারে আল্লাহ তাআলা নিকটবর্তী, অতঃপর যখন তারা নফলেও কি করে নিজের সময় অতিবাহিত করে ফরজের পাশাপাশি যখন নফল আদায় করতে থাকে তখন আল্লাহ তাআলা তাদেরকে নিজের প্রিয় বানিয়ে নেয়। প্রথমে নিকটবর্তী হলো, তারপরে নফল আদায় করে আল্লাহ তাআলার প্রিয় হলো, অতঃপর আল্লাহ তাআলা বলেন যে এখন আমি তাকে নিজের প্রিয় বানিয়ে নিয়েছি, এখন সে আমার সাথে অর্থাৎ যাই আমার কাছে দোয়া করবে, যাই চাইবে এখন আমি তাকে দান করব। তো একজন মানুষ আল্লাহ তাআলা নিকটবর্তী হবে তখনই যখন সে ফরজ আদায় করবে, ফরজের পাশাপাশি নফল আদায় করবে। তারপর বললেন যে অঙ্গ প্রত্যঙ্গের এমন বাহ্যিক আমল যার সত্যতা অন্তরে নেই, এটা করলেও মানুষ কি হবে আল্লাহ তাআলার থেকে দূরে হবে। দেখেন জাকির ভাই, আপনি একটা আমল করছেন কিন্তু এই যে অন্তরে অন্তরে তার কোনো সত্যতা নেই, মানে কি ইখলাস নেই,
ইখলাস নেই,
ইখলাস নেই, আপনি আল্লাহ তাআলার জন্য সেটা করছেন না, বরং আপনি শুধু মানুষকে দেখানোর জন্য করছেন। তো এই দুইটি কাজ, ফরজ ছাড়া ছেড়ে নফলে ব্যস্ত থাকা আর অঙ্গ প্রত্যঙ্গের এমন আমল, এমন বাহ্যিক আমল যার সত্যতা অন্তরে নেই অর্থাৎ ইখলাস নেই, এটা করলে মানুষ আল্লাহ থেকে দূরে যায়। আর আল্লাহ নিকটবর্তী কি কোন কাজগুলো বললেন, যে আল্লাহ পাকের দরবারকে শক্তভাবে আঁকড়ে ধরা, শক্তভাবে আল্লাহ তাআলার দরবারকে আঁকড়ে ধরা, এটা করলে মানুষ আল্লাহ তাআলা নিকটবর্তী হয়। তারপরে ইবাদতের ক্ষেত্রে যত্নবান থাকা, যত্নবান থাকা
ইবাদতের ক্ষেত্রে,
যে আমার নামাজ ছুটে না যায়। হ্যাঁ, আমি দেখেন আমির আল সুনাত কোথাও সফরে গেলে এমন সময়ের কি করে
সফর রাখেন,
এমন এমন সময় রাখেন যাতে আমার নামাজ ছুটে না যায়।
জি,
তো আজ আমাদের মাঝে কিন্তু এই জিনিসটা দেখা যায় না জাকির ভাই, নামাজ ছুটলে ছুটুক, আমার যে আমি যেটা চাচ্ছি আমার যে উদ্দেশ্য সেটা পূরণ হলে হয়।
যে আমাদের সফরের মধ্যে যে নামাজের সতর্কতা এটা সাধারণ মানুষের মধ্যে কম দেখা যায়, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিরা যখনই সফর করতেন তো আগে নামাজের টাইম দেখতেন। কেবলা শেখে তরিকাত বা নিগরানি সূরাও বলেন যে এমন টাইমে সফর করো এশারের নামাজ পরে সফরে বের হয়ে যাও, গিয়ে যেন ফজর পড়তে পারো, রাস্তার মধ্যে যেন কোনো নামাজের ডিস্টার্ব না হয়, গাড়িতে থাকবো কোন জায়গায় পড়বো কোথায় গিয়ে পড়বো এভাবে করে যখন যেভাবে সুবিধা হয় নামাজের স্থান যেখানে পাওয়া যায় সেখানে পরে নেওয়ার জন্য। কিন্তু সুবিধা হলো এমন টাইমে সফর রাখা যেন সফরের মধ্যে নামাজের কোনো ডিস্টার্ব না হয় বা নামাজ কাজা হয়ে না যায়, এরকমের পরামর্শ কিন্তু আমিরুল সুন্নাত দেন এবং বিজ্ঞ লোকেরা এরা এভাবেই নিজের সফরকে কমপ্লিট করে থাকেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন।
অতঃপর তিনি বলেন যে বিপদের সময় ধৈর্য ধারণ করা,
সুবহানাল্লাহ,
বিপদের সময় যারা ধৈর্য ধারণ করে তারাও কিন্তু আল্লাহ তাআলার নিকটবর্তী, অর্থাৎ তারা আল্লাহ তাআলার নিকট তম ব্যক্তি হয়ে যায়। তারপরে বলেন নিজের প্রশংসা বর্ণনা পরিহার করা।
জি,
নিজের প্রশংসা, অনেকে আছে না নিজের প্রশংসা পছন্দ করে, নিজের মুখেও করে, আবার মানুষ যদি তার সামনে করে তো একটু খুশি হয়। তো তিনি বলেন যে এটা পরিহার করা। এটা দেখেন, একটা বান্দা আমরা, কিন্তু আল্লাহ তাআলা বান্দা, আমাদের কি সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করা উচিত? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করা উচিত। এটা যদি আমরা পছন্দ করব, এই যে দেখেন আজ সিদ্দিক শক্তি রহমাতুল্লাহ তাআলার প্রশংসা আমরা করছি, কারণটা কি? তারা সারাটা জীবন আল্লাহ এবং রাসূলের প্রশংসা করেছে।
সুবহানাল্লাহ।
তো একটা মানুষকে যদি নিজের প্রশংসা করাতে হয়, অর্থাৎ নিজের কিছু হতে হয়, তাহলে কিন্তু নিজে থেকে আপনি কি করতে হবে? বিনয়ী হতে হবে। মানুষের সামনে আপনি নিজেকে বিনয়ী বানান, শুধু আল্লাহ এবং রাসূলের প্রশংসা করেন,
অর্থাৎ আল্লাহ ও তার রাসূল যা চায় আমি ওটা করি,
ওটা করি,
দেখবেন আল্লাহ তাআলাই ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ আপনার, যেমন আলা হযরতের কথা দেখেন, আলা হযরত সারাটা জীবন আমার নবীর প্রশংসা করতে 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 দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন আহমদ রেজা নামে না চিনে মানুষ তাকে আলা হযরত নামে চিনছে, কারণ আলা হযরত এমন প্রশংসাই আমার নবীর করে গিয়েছেন। আমরা একটি কালামের দিকে যাই ফজলে রাব্বি ভাই, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। দর্শক শ্রোতা, চলুন আমরা আরও একটি কালাম শ্রবণ করি ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। জি, আমাদেরকে নাচ শুনিয়ে দিন।
প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে বেঁচে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে বলে, প্রেমের সুধা পান করো না মদনী মদিনে বলে, আমার একটু দিদার দাও না মদনী মদিনে বলে, হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে বলে, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপনে শোনা মদনী মদিনে বলে, আকা তব দিদারে ঈদ আমার, আকা তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও আকা তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আমার মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে বলে, হে হাসরের সুপারিশকারী মাথায় পাপের বোঝা ভারী, ফেসে গেছি আমায় বাঁচাও মদনী মদিনে বলে, আকা হাসরে যেন মুখে থাকে নবী, হাসরে যেন মুখে থাকে আমারে বাঁচাও, আমারে বাঁচাও আকা, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আমি গরিব অসহায় কে আর হবে আমার সহায়, হে নবী তুমি মোর সাহারা মদনী মদিনে বলে, তোমার দ্বার হতে উত্তম
তোমার দ্বার হতে মনোরম আছে কি এমন ঠিকানা মদনী মদিনে বলে আকা গুম্বদে হজরা ছায়া তলে নবী গুম্বদে হজরা ছায়া তলে আমায় রেখে নাও আমায় রেখে নাও আকা আমায় রেখে নাও প্রিয় নবী আমায় রেখে নাও প্রিয় নবী আকা গাছে ডেকে নাও প্রিয় নবী আকা তাবুতে দার দাও প্রিয় নবী তোমার প্রেম চাই আত্মার থাকি যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না মদনী মদিনে ওয়ালে আমি যদিও গুনাহগার তব উম্মত আমি তোমার তোমার চরণে রেখো না মদনী মদিনে ওয়ালে আকা গুনাহের সাগরে ডুবে আছি গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আমারে বাঁচাও আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী আকা গাছে ডেকে নাও প্রিয় নবী আকা তাবুতে দার দাও প্রিয় নবী আকা
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের রাশেদ মাদানী ভাই খুবই চমৎকার কালাম আমাদেরকে শোনালেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত ইসলামী এভাবে করেই আমাদেরকে নাতে রসুলের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকের কথার মাধ্যমে হাদিসে পাকের মাধ্যমে বিভিন্নভাবে দাওয়াত ইসলামী এটাই চায় যাতে করে আমাদের অন্তরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জমে আমরা আমার নবীকে আরও বেশি ভালোবাসতে পারি সব দিক থেকেই এটাই চিন্তা করা হয় চেষ্টা করা হয় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আউলিয়ে কেরামের শান বোঝার তৌফিক দিক আল্লাহ রসুলের শান বোঝার তৌফিক দিক আজকেও আল্লাহর ওলি সিরি শক্তি রহমতুল্লাহি তাআলার জীবনী নিয়ে আমরা আলোচনা করছি মাশাআল্লাহ কয়েকটা দিক নিয়েই আমরা কথা বলছি আমরা চেষ্টা করি আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী পড়ার অধ্যয়ন করার তাদের জীবনী সম্পর্কে জানার আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা যত জানবো যত অধ্যয়ন করবো তাদের জীবনী আমরা ততই তার থেকে জানতে পারবো শিখতে পারবো এবং বুঝতে পারবো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আউলিয়ে কেরামের নকশে কদমে চলার এবং তাদের হুকুম আহকামগুলো পালন করার এবং তাদের দেয়া সেই পথে চলার আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও উপস্থিত হব রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে এবং নতুন একটি বিষয় থাকবে আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য আশা রাখি ইনশাআল্লাহ তাবারক তাআলা ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।